বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 14 জুন, 31 জ্যৈষ্ঠ এবং ফার্সি 24 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে ভিয়েনায় ষষ্ঠ দফা আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ এবং হত্যার চেষ্টার অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে পত্র পত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানি জনগণের একদিনের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয় বলেছেন প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচি। ইহুদিবাদ ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির ওপর নজরদারি করতে আইএইএর প্রতি কাতারের জোরালো আহ্বান। বাংলাদেশে কোথাও করোনার সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেব না, বিজেপি সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু বিষয়ক প্রধান আলোচক সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন তার দেশের জনগণের একদিনের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয়। তিনি আমেরিকার বর্তমান সরকারকে মানবতা বিরোধী অপরাধের অংশীদার বলে অভিহিত করেছেন। আরাকচি রোববার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, মার্কিন সরকার বিগত 3 বৎসরে বিশ্বের প্রতিটি প্রান্তে বসবাসকারী প্রতিটি নাগরিকের ওপর বেআইনি ও বর্বরোচিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। 114 দিন আগে ক্ষমতায় আসা বর্তমান মার্কিন সরকার সাবেক ট্রাম্প প্রশাসনের এই মানবতা বিরোধী অপরাধের অংশীদারে পরিণত হয়েছে। আরাকচি আরো বলেন, আমেরিকা এমন সময় এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে যখন ইরানি জনগণকে একদিনের জন্য নিষেধাজ্ঞার আওতায় রাখার অধিকার কারো নেই। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাশ্চাত্যের সঙ্গে ইরানের ধারাবাহিক সংলাপ চলছে, তখনই মন্তব্য করলেন ওই সংলাপে ইরানি প্রতিনিধি দলের প্রধান আরাকচি। এই সংলাপের ষষ্ঠ দফা আলোচনা শনিবার ভিয়েনায় শুরু হয়েছে। ইরান কথিত শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7-এর একটি দাবি নাকচ করে দিয়েছে। সম্প্রতি G7 দাবি করেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে। এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে 2231 নম্বর প্রস্তাব পাশ হয়েছিল তাতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সীমাবদ্ধতা ছিল না। এখন G7 এর পক্ষ থেকে 2231 নম্বর প্রস্তাবের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা খুবই অযৌক্তিক এবং বেঠিক। সাইদ খাতিবজাদে আজ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ব্রিটেনে G7 এর 3 দিন ব্যাপী শীর্ষ সম্মেলন শেষে এক যৌথ বিবৃতিতে সদস্য দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সমস্ত কর্মসূচি বাতিল করার দাবি জানিয়েছে। এ দাবির জবাবে খাতিবজাদে বলেন, 2231 নম্বর প্রস্তাবে বলা হয়েছে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের নকশা নিয়ে কাজ করতে পারবে না ইরান, কিন্তু ইরানের কোনো ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত নয়। ফলে এই বিবৃতি শুধুমাত্র তাদেরকেই ছোট করবে যারা এ ধরনের দাবি করেছেন। G7 এর সদস্য হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ব্রিটেন এবং আমেরিকা। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধ সংগঠন কাতাইব হিজবুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরাক থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই সরিয়ে নিতে হবে, তা না হলে মার্কিন সেনারা প্রতিরোধের মুখে পড়বে। গতকাল কাতাইব হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ মহি লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে এ কথা বলেন। তিনি সরাসরি বলেন, যদি আমেরিকার সেনারা ইরাক ছাড়তে না চায় তাহলে কাতাইব হিজবুল্লাহর যোদ্ধারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। মোহাম্মদ মহি বলেন, ভবিষ্যতে মার্কিন সেনাদের বিরুদ্ধে সম্পর্ক যে কোনো হামলা হলে তা পপুলার মোবিলাইজেশন ইউনিটের পক্ষ থেকে হবে না, বরং সে হামলা চালাবে কাতাইব হিজবুল্লাহ। ইহুদিবাদ ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচি এবং পরমাণু চুল্লিগুলোর উপর নজরদারি করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে কাতার। অস্ট্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি সুলতান বিন সালমিন আল মানসুরি শনিবার IAEA এর বোর্ড অব গভর্নর্স এর বৈঠকে দেওয়া বক্তৃতায় এ আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের পরমাণু চুল্লিগুলোর উপর নজরদারি করা জরুরি হয়ে পড়েছে। এজন্য ইহুদিবাদ ইসরায়েলের পরমাণু স্থাপনায় বিদেশি পর্যবেক্ষকদের প্রবেশাধিকার নিশ্চিত করা দরকার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের কোনো এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আব্দুর রহমান খান।
কোন এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই কথা জানান। কেন্দ্রীয় লকডাউন আরও বাড়ানো হবে কিনা এই প্রশ্নে তিনি বলেন, এটা নিয়ে এখনো আলোচনা হয়নি। লকডাউনে সরকারি সব অফিস খোলা রাখার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা লোকবল ভাগ করে নিয়েছি, আমাদের অর্ধেকের বেশি এখন অফিসে আসেন না। এদিকে দেশে গত 24 ঘন্টায় করোনা সংক্রান্ত হয়ে আরও 54 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 13,172 জনে, আর নতুন করে শনাক্ত হয়েছেন 3,050 জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 8,29,927 জন। আর জনস্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 512টি পরীক্ষাগারে গত 24 ঘন্টায় 21,914টি নমুনা সংগ্রহ এবং 20,620টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় পরীক্ষার তুলনায় শনাক্তের হার 14.80%, আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.59%। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 45 বছর বয়সী এক ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজবুল হক জানান, এক সপ্তাহ আগে খুলনা থেকে ঢাকা মেডিকেল কলেজে আসেন এই রোগী। এখন তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। আমাদের বিশ্বাস, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি দেশে গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের রাজনীতি করে না। বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান এবং শেখ হাসিনাকে একাধিকবার হত্যার ষড়যন্ত্র করেছে বিএনপি। এমনটি অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত ছিল না এবং বেগম জিয়াও কখনো হত্যার ষড়যন্ত্র করেনি। বিএনপি ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং আওয়ামী লীগকে বাঁচাতে হলে গণতন্ত্র রক্ষার পাশাপাশি দলের কর্মীদের বাঁচাতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি সরকারকে টার্গেট করে বলেছে, বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেব না। আজ বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেব না। উত্তরবঙ্গকে কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল করার বিজেপি নেতাদের দাবি প্রসঙ্গে তিনি আজ সোমবার বিকেলে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
তারা চায় তার বিনিময়ে কেন্দ্র শাসিত অঞ্চল মানে দিল্লির পায়ে পড়ে দিল্লি কা লাড্ডু খাবে, নিজের জীবন নিজের সমস্ত ভবিষ্যৎ বিক্রি করে দিয়ে বাংলার মানুষকে পরাধীন করতে আমরা দেব না, উত্তরবঙ্গের মানুষকে পরাধীন করতে দেব না। তারা স্বাধীন, তারা স্বাধীনভাবেই থাকবে। বিজেপির এই দাবিকে আমরা ধিক্কার জানাই এবং এটার মধ্যে নিশ্চয়ই ওদের কেন্দ্রের নেতারা আছে, তারা এত বড় সাহস এদের হতে পারে না। আমি ওদের কেন্দ্রের নেতাদের বলি যে আগে দিল্লিটা সামলান, আগে দিল্লিটা কেন্দ্রটা সামলান। আজকে জিএসটির কর্ণিত হচ্ছে,
বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলাকে টুকরো টুকরো করে দিয়ে কার স্বার্থ পূরণ হবে? মাত্র কদিন আগে নির্বাচন হয়েছে, এত বড় ধাক্কা খেয়েছে, এত বড় ধাক্কা খাওয়ার পরেও লজ্জা করে না? বাংলার দিকে যারা তাকাবে বাংলার মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমার দুটোই প্রিয়, বাংলার দুটোই কন্যা। উত্তরবঙ্গের জন্য আমাদের সরকার অনেক কাজ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে আর কেউ তা করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে কিছু ভুয়ো ভিডিও করে যারা বাংলার মানহানি করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে, বিজেপি করি না বিজেপি করি না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও স্বীকার করেছেন যে রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর আগে গত 11 জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক বর্তমান সময়ে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। এ সম্পর্কে জো বাইডেন বলেন, আমি মনে করি তিনি ঠিক কথা বলেছেন, সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে, তবে এসবই নির্ভর করছে আন্তর্জাতিক আইনকানুন মেনে চলার ব্যাপারে তিনি কিভাবে এগিয়ে আসেন তার উপর, অনেক ব্যাপারেই তিনি এসব মানেন না। ব্রিটেনের কর্নওয়াল কাউন্টিতে গতকাল রোববার শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি আবারও 2016 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে অভিযুক্ত করেন। তবে মস্কো বরাবরই আমেরিকার এই অভিযোগ অস্বীকার করে এসেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরে পুঁজি বিনিয়োগের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছে তেহরান। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগেনি এই প্রস্তাব উপস্থাপন করেছেন। আলি চেগেনি রোববার বার্তা সংস্থা ইরনাকে বলেছেন, তার দেশ হরমুজগান প্রদেশের জাস্ক বন্দরের জ্বালানি খাতে ভারত ও চীনা পুঁজি বিনিয়োগকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেন, ভারত এই বন্দরে তেলের কৌশলগত ভাণ্ডার স্থাপন করতে পারে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদ ইসরায়েলের ক্ষমতায় পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দুমাত্র পিছু হটবে না। রোববার বিরোধী নেতা নাফতালি বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ার উচ্চারণ করেছে হামাস। হামাসের অন্যতম নেতা ইসমাইল রেদওয়ান বলেন, ইসরায়েলের ক্ষমতায় যে ব্যক্তি আসুক তাকে সবার আগে হামাসের সঙ্গে বন্দী বিনিময়ের দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, নাফতালি বেনেতকে জানতে হবে বন্দী বিনিময়ের সঙ্গে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার বা এই উপত্যকার পুনর্গঠনের কোন সম্পর্ক নেই। রেদওয়ান বলেন, ইসরায়েলের নয়া প্রধানমন্ত্রী যদি গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার ব্যাপারে সত্যি আন্তরিক হন, তাহলে তাকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দাবি পুরোপুরি মেনে নিতে হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় ইরানের পরমাণু বিষয়ক আলোচক সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, গত তিন বছরে মার্কিন সরকার বিশ্বের যেখানেই ইরানিরা রয়েছে সেখানেই তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে ভিয়েনায় ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও বাইডেন প্রশাসন কোনো সমঝোতায় আসবে কিনা তা এখনও সুস্পষ্ট নয়। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন একটি প্রতিবেদন করেছেন আমাদের ভাষ্যকার, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইসলামী ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনায় ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের প্রধান সাইয়েদ আব্বাস আরাকচি এক টুইট বার্তায় বলেছেন, গত তিন বছরে মার্কিন সরকার বিশ্বের যেখানেই ইরানিরা রয়েছে সেখানেই তাদের উপর অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তিনি বলেন, বর্তমান বাইডেন প্রশাসনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি অনুসরণ করে চলেছেন এবং তিনিও মানবতা বিরোধী অপরাধের শরিক। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করা, ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রের ফিরে আসার লক্ষ্য নিয়ে ভিয়েনায় চার যোগ এক গোষ্ঠীর সাথে ইরানের ষষ্ঠ দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ছিল এবারের ভিয়েনা আলোচনার মূল লক্ষ্য, কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মূল লক্ষ্য অর্জনের পথে এখনও বাধা রয়ে গেছে। রাজনৈতিক ও পর্যবেক্ষক মহল এবং পরমাণু বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এলে এ সংক্রান্ত জটিলতার অবসান ঘটতে পারে। বাস্তবতা হচ্ছে, হোয়াইট হাউস ইরান বিরোধী কোনো কোনো নিষেধাজ্ঞা বহাল রাখতে বদ্ধপরিকর হওয়ায় ভিয়েনা বৈঠকে সব পক্ষ অনেক দূর অগ্রসর হলেও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের পথে তা অনেক বাধা হয়ে আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সম্প্রতি সিনেট কমিটিতে দেয়া এক প্রতিবেদনে বলেছেন, ইরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু বিষয়ে সমঝোতা হলেও তেহরানের বিরুদ্ধে আরোপিত শত শত মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। পর্যবেক্ষকরা বলছেন, ভিয়েনায় পরমাণু বিষয়ে আলোচনা সফল না হওয়ার বা চ্যালেঞ্জের মুখে পড়ার আরেকটি কারণ হচ্ছে বাইডেন প্রশাসন তাদের শক্তিমত্তা দেখানোর চেষ্টা করছে। জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকেই মার্কিন কংগ্রেস প্রতিনিধিরা এটা দেখানোর চেষ্টা করে আসছেন যে তারা এত সহজে পরমাণু সমঝোতায় ফিরে আসবে না এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা স্থায়ীভাবে উঠে যাবে এমন প্রত্যাশা যেন কেউ না করে। এদিকে দৈনিক ওয়াশিংটন পোস্ট ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনার কথা উল্লেখ করে লিখেছে, ষষ্ঠ দফা আলোচনা অনুষ্ঠিত হলেও বাইডেন প্রশাসন কোনো সমঝোতায় আসবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বর্তমান প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে 4 দিন ধরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বর্তমান প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে 4 দিন ধরে ব্যাপক তোলপাড়ের পর তার দায়ের করা মামলার অন্যতম আসামি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নাসিরুদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, কুঞ্জো ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান, উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট এবং ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির বিনোদন ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, আজ সোমবার দুপুরে উত্তরা থেকে নাসিরুদ্দিন মাহমুদ এবং অপর অভিযুক্ত অমিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। একই সময় সাভার মডেল থানার পুলিশের একটি দল নাসিরুদ্দিনের উত্তরার 1 নম্বর সেক্টরের বাসায় তল্লাশি চালিয়ে সেখান থেকে বেশ কিছু বিদেশি মদ ও ইয়াভা সহ 3 জন নারীকে গ্রেপ্তার করেছে। পরে তাদের উত্তরা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর আগে গতকাল রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এবং আইনগত সহযোগিতা না পাবার অভিযোগ আনেন এই চিত্রনায়িকা। পরে তিনি সংবাদ সম্মেলনে একই অভিযোগ করে তার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের বিচার দাবি করেন।
আমার কোনো সিকিউরিটি নাই, আমি ভয় পাচ্ছি। নাসিরুদ্দিন আহমেদ, উনি বোর্ড ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখে কথা, আমি তাকে চিনি না, ওই দিনের আগের থেকে আমি তাকে চিনতামই না। আমি এখন খুবই বিশ্বাস করি, একজন সাধারণ মেয়ে যদি ভিকটিম হয় তার কিছুই করার থাকে না উইদাউট সুইসাইড। আমি বিচার চাই, আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের বিচার চাই।
এর আগে পরিমণি নিজে বাদী হয়ে নাসিরুদ্দিন মাহমুদকে প্রধান করে মোট 6 জনের বিরুদ্ধে মামলা করেন সাভার মডেল থানায়। এ নিয়ে বনানী থানায় অভিযোগ নিয়ে গেলেও কোনো প্রতিকার না পেয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মারধর ও ধর্ষণের অভিযোগ করলে দেশব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ সকালে জাতীয় সংসদে চলমান অধিবেশনে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির সংসদ সদস্য হারুন আর রশিদ।
আজকে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে রাষ্ট্রের জন্য বিরাট আকারে আজকে সরকারকে নাড়া দিচ্ছে সেই বিষয়গুলোর ব্যাপারে দৃষ্টি দিবেন। পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, সে যে ঘটনার শিকার হয়েছে, 4 দিন থেকে সে বিচার প্রার্থী বিচার পাচ্ছে না, এটি কি অসত্য মাননীয় স্পিকার? আমি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম, এই বিষয় তো নিয়ে অবশ্যই, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নাই, অবশ্যই এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই এই ব্যাপারে গতকাল আপনার সমস্ত গণমাধ্যম সমস্ত মিডিয়াতে প্রচার হয়েছে, এরপর আর কি মানে স্পিকার বলার আছে আমার?
তবে অভিযুক্ত ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে আজ সোমবার দুপুরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার বিরুদ্ধে পরিমণির আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ,
আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি বাণী শোনাতে চাই। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, কেউ নিজের রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ তার লজ্জাজনক ত্রুটিসমূহ ঢেকে রাখেন।
আমরা সবাই রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করব, এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি গ্রাম থেকে, আর পাঠিয়েছেন ইন্টারন্যাশনাল মিতালি লিসেনার্স ক্লাবের সভাপতি হাফিজুর রহমান। 7 জুন প্রচারিত পুরো অনুষ্ঠান শোনার পর তিনি এই মেইলটি পাঠিয়েছেন। শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে এ শ্রোতাবন্ধু লিখেছেন, রেডিও তেহরানের প্রিয় শ্রোতাদের সুন্দর মতামত ও পর্যালোচনা শুনে সবসময় সমৃদ্ধ হয়ে থাকি। আজ মাত্র 7 জন শ্রোতার মতামত পরিবেশিত হল। তবু বলব সুন্দর আয়োজন ছিল এই প্রিয়জন। প্রিয়জনের শেষে বরাবরের মতো একটি গান উপহার পেলাম, ইরানের নাসিমে রহমত শিল্পী গোষ্ঠীর গাওয়া সালাম বার কুদস বা কুদসের প্রতি সালাম শিরোনামে। গান ছিল বেশ দারুণ। সুন্দর আকর্ষণীয় ও উপভোগ্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।
শ্রোতাবন্ধু হাফিজুর রহমান আরও কিছু চিঠি পাঠিয়েছেন, সেসব চিঠিতে অনুষ্ঠান সম্পর্কে মতামত পরামর্শের পাশাপাশি সমালোচনা করেছেন। পাঠিয়েছেন শ্রবণমান রিপোর্টও। নিয়মিত ইমেইল পাঠানোয় হাফিজুর ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পর এবার বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আসা একটি মেইল পড়ব। এটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না। তিনি লিখেছেন, 3 জুন বৃহস্পতিবার রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, রংধনু আসর ও কথাবার্তা। ওই দিনের প্রতিটি অনুষ্ঠানই ভালো লেগেছে, তবে সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসরে কুস্তিবিদ ওস্তাদ ও তার সাগরেদের গল্প এবং কথাবার্তায় সিরাজুল ইসলামের বিশ্লেষণ খুব ভালো লেগেছে।
বোন শরীফা আক্তার পান্নাকে ধন্যবাদ মতামত সমৃদ্ধ চিঠিটির জন্য। রংধনু আসর সম্পর্কে মতামত জানিয়ে পরের মেইলটি পাঠিয়েছেন হারুন অর রশিদ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া থেকে। তিনি লিখেছেন, পুষ্প যেমন তার সৌরভ ছড়িয়ে আমাদেরকে মোহিত করে রাখে, সমুদ্র যেমন তার অপার সৌন্দর্য মহিমায় আমাদের চোখ ও হৃদয়কে শীতল করে দেয়, ঠিক তেমনিভাবে রংধনু আসর অনুষ্ঠানটি তার নানা শিক্ষণীয় গল্পে আমাদেরকে সমৃদ্ধ করে যাচ্ছে, আলোকিত মানুষসভার মন্ত্র শিখিয়ে যাচ্ছে। রংধনু আসর যেন এক অপারিত জ্ঞানভাণ্ডার, শ্রোতারা যা মুঠোয় ভরে নিচ্ছে রেডিও তেহরান থেকে। ইন্টারনেটের এই অস্থির সময়ে মানবিক সম্পর্কের ভাঙন রোধ করতে রংধনু আসর অনুষ্ঠানটি পশ্চিমা বিশ্বসহ সকলেরই শোনা উচিত বলে তিনি মন্তব্য করেছেন।
ভাই হারুনুর রশিদ বরাবরের মতোই আকর্ষণীয় ভাষায় চিঠিটি লিখেছেন আপনি। উপমা ও দরদ দিয়ে চিঠিটি লেখার জন্য আপনাকে ইরানি গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা। আশা করি আবারও লিখবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে একজনের লেখার কিছু অংশ পড়ে শোনাতে চাই। আজ আমরা পড়ব ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়া শিমুলিয়ার শ্রোতা নিজামুদ্দিন শেখের লেখা। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পেয়েছেন। তিনি লিখেছেন, 80 দশকে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে সংবাদ পৌঁছানোর একমাত্র মাধ্যম ছিল রেডিও। ঠিক এমনি এক সন্ধিক্ষণে আমি আবিষ্কার করি রেডিও তেহরানকে। সবে কলেজে পদার্পণ ঘটেছে, বিশ্বকে সঠিকভাবে জানার কৌতূহল মনের মধ্যে ভিড় করে চলেছে। সত্যকে চাপা দিয়ে মিথ্যার আস্ফালন ঘটিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশের বেতার কেন্দ্র যখন তাদের সংবাদ প্রচার করে যাচ্ছিল, তখন রেডিও তেহরান সত্যের মূর্ত প্রতীক হিসেবে আমাদের কাছে আত্মপ্রকাশ করে।
নিজামুদ্দিন শেখ আরও লিখেছেন, ইরান ইরাক যুদ্ধের অর্থাৎ ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সঠিক তথ্যসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলো কীভাবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে তাদের হিংস্র থাবা বসিয়ে মুসলিম রাষ্ট্রের সম্পদ লুট করে চলেছে তা জানতে পারছি রেডিও তেহরানের মাধ্যমে। মুসলিম দেশের প্রাণকেন্দ্র হিসেবে আমরা যাকে জানি সেই সৌদি আরব তার রাজতন্ত্রকে ধরে রাখার জন্য জায়নবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী আমেরিকার গোলামি কিভাবে করে যাচ্ছে তা জানতে পারছে। ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা, ইয়েমেনের উপর সৌদি আগ্রাসী জোটের নির্লজ্জ আক্রমণ এবং জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমেরিকা কিভাবে ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা জানতে পারছে রেডিও তেহরান থেকে। এক কথায় বিশ্বের কোথায় কি ঘটছে তার সঠিক সংবাদ আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান থেকে জানতে পারছি।
রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য নিজামুদ্দিন শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। আসরের এ পর্যায়ে আমরা অনুষ্ঠান সম্পর্কে সরাসরি মতামত জানব বাংলাদেশের এক শ্রোতা বন্ধুর কাছ থেকে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
কথা বলছিলাম ব্যাজ ইসলাম জসিম, সন্ধ্যাতারা ওয়ার্ল্ড রেডিও শ্রোতা সংঘ, গ্রাম দমদনপুর, ডাকঘর শাকারিপাড়া, থানা বেকুলা, জেলা পাবনা থেকে।
ভাই জায়েদ ইসলাম জসিম, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি ঠিক কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
আমি ছোট সময় যখন ক্লাস টুতে পড়ি তখন রেডিয়েশন দেখলাম। আমার এক কাকু আমাকে বলল যে দেখো জসিম, একটা রেডিও স্টেশন আছে, সেটা হচ্ছে রেডিও তেহরান, সেখানে ভালো অনুষ্ঠান প্রচার করা হয়, বিশ্বের এক নম্বর সংবাদ। আমি তখন থেকে রেডিও তেহরান শুনতে শুরু করি, বর্তমানেও রেডিও তেহরানের সাথেই আছি।
আচ্ছা ভাই, কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এই বেতারের অনুষ্ঠান শুনেন?
আমি যে যে বৈশিষ্ট্যের কারণে রেডিও তেহরান শুনি, এক, রেডিও তেহরানে ইসলামের বিষয়ে আলোচনা করা হয়, দ্বিতীয়ত ইরান বিষয়ে জানতে পারি, তৃতীয়ত অনেক সুন্দরভাবে বাংলা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনা করে, তৃতীয়ত তাদের সংবাদটা নির্ভুল এবং সঠিক।
আপনি কি একাই আমাদের অনুষ্ঠান শুনেন নাকি আশপাশে আরো কেউ শুনেন?
হ্যাঁ, আমাদের আশপাশে আরো অনেকেই রেডিও তেহরান শুনে আমি আরো শ্রোতাদের জন্য তাদের কাছে শেয়ার করে থাকি।
রেডিও তেহরানের মান উন্নয়নের বিষয়ে আপনার কোনো পরামর্শ থাকলে দিতে পারেন?
রেডিও তেহরানের জন্য আমি তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি এবং অনেক প্রকার অনুরোধ। আমি আজকে অনেক শ্রোতাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে সরকারকে আরো শক্তিশালী করা হোক, দ্বিতীয়ত রেডিও তেহরান অ্যাপ একটা ভালোভাবে দেওয়া হোক, অনলাইনে প্রচার করা হোক, যাতে যেখানে যাক সেখানেই রেডিও তেহরান শুনতে পারে।
শ্রোতাদেরকে কিছু শোনাতে চাইলে তাও আপনি শোনাতে পারেন?
আমি শ্রোতাদেরকে আমার লেখা একটি কবিতা শোনাতে চাই।
ঠিক আছে, শোনান।
কবিতা মাতৃভূমি, সবুজ শ্যামল ঝা ঘেরা আমার বাংলাদেশ, পদ্মা মেঘনা যমুনার জল বিশ্বের সেরা বেশ, ভোর হয় পাখির গানে সূর্য ওঠে দেগে, শিশির ঝরে ফুল ফোটে প্রজাপতি আসে দেখে, নাঙ্গল কাঁধে নিয়ে চাষা গরু নিয়ে যায় মাঠে, জমিতে চাষ করে সে তো আছে ছোট নদীর হাতে, কেউ করে চাকরি পেশা, কারো আছে ব্যবসা, দিন মজুরি করে ভাই, কারো আছে রিক্সা, নদীতে নৌকা বে মাঝি করে পারাপার, কত গান বেজে ওঠে পল্লীর গান সমাচার।
ভাই জায়েদ ইসলাম জসিম, স্বরচিত কবিতা সহ সাক্ষাৎকারটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি এখন থেকে আমাদের অনুষ্ঠান সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা মতামত জানিয়ে চিঠি লিখবেন।
সাক্ষাৎকারের পর আবারও চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন পাঠিয়েছেন এবারের মেইলটি। সাত জুন প্রচারিত প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে তিনি লিখেছেন, আজও প্রিয়জনে অনেকের পত্র পড়া হলো, কোচবিহারের শ্রোতা রাসেল মণ্ডলের সাক্ষাৎকার শুনলাম, সাদত সাহেব ইরানের গার্ডিয়ান কাউন্সিল নিয়ে প্রশ্ন করেছেন আর উত্তর দিয়েছেন ডক্টর সোহেল আহমেদ, ক্লাব তৎপরতা নিয়ে বোন তাসলিম আক্তার লিমার প্রতিবেদনটি ভালো লাগলো, আর শাহন হোসেনের প্রবন্ধ থেকে কিছু অংশ শুনলাম, এক কথায় চমৎকার। সবশেষে এ শ্রোতাবন্ধু লিখেছেন, রেডিও তেহরানের মাসিক কুইজ স্থগিত হওয়ার ঘোষণায় অনেকেই মন খারাপ করেছেন, তবে আমার মনে হয় আইআরআইপি ফ্যান ক্লাব যখন বিশেষ কুইজ প্রতিযোগিতা চালু করেছে সেক্ষেত্রে কারো অসুবিধা হওয়ার কথা নয়।
আনন্দ মোহন বাইনকে ধন্যবাদ অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর পাশাপাশি কুইজ নিয়ে যৌক্তিক মন্তব্যের জন্য। আশা করি আবারও লিখবেন। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারির উত্তর ধলডাঙ্গার শাপলা শর্টওয়েভ রেডিও লিসনার্স ক্লাব সভাপতি আব্দুল কুদ্দুস মাস্টার পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, 7 জুন প্রিয়জন অনুষ্ঠানের শুরুতে জিউভাকে নিয়ন্ত্রণ রাখা প্রসঙ্গে সুন্দর অনুসরণীয় একটি হাদিস খুব ভালো লেগেছে। এ সপ্তাহের প্রিয়জনে ভারতের কুচবিহার জেলার তুফানগঞ্জ থেকে নতুন শ্রোতা রাসেল মণ্ডলের সাক্ষাৎকার শুনলাম। সম্ভবত কোনো বেতারে এটি তার প্রথম সাক্ষাৎকার। সরাসরি নির্দিষ্ট কোনো অনুষ্ঠান সম্পর্কে মতামত না থাকলেও মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা এবং এতে ইরানের সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে রাসেলের অনুভূতি ভালো লেগেছে। এছাড়া শ্রোতাবন রুশিয়া জামান রত্নার ফিলিস্তিনময় ফার্স টুডে বিষয়ে লেখাটি হৃদয় ছুঁয়ে গেছে। এছাড়া বন্ধু হারুনুর রশিদ ও অন্যান্যদের লেখাগুলোও ছিল আকর্ষণীয়। সবশেষে আরবি, ফার্সি ও ইংরেজি ভাষার সমবেত গানটিও ছিল অসাধারণ, হৃদয়গ্রাহী।
অনেকদিন পর আব্দুল কুদ্দুস মাস্টার ভাইয়ের চমৎকার চিঠিটি পেয়ে খুব ভালো লাগলো। এ ধরনের চিঠি শ্রোতাবন্ধুরাও প্রত্যাশা করেন। আসরের শেষ চিঠিটি এসেছে ভারতের নয়াদিল্লি থেকে, আর পাঠিয়েছেন জয়ন্ত চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ইরানের অর্থনৈতিক, সামাজিক ও ঐতিহাসিক দিক এবং শিল্প ও প্রযুক্তিগত বিকাশের থেকে জ্ঞানার্জনের পাশাপাশি ডিএক্সিং, সামাজিক কাজ, ভ্রমণ এবং ডাক টিকিট সংগ্রহ করা তার শখ। 9 জুন প্রচারিত অনুষ্ঠানের রিসেপশন রিপোর্টে তিনি লিখেছেন, রেডিও তেহরানের রাতের অনুষ্ঠান শুনলাম, পবিত্র কোরআন তিলাওয়াতের পর স্থানীয় ও বিশ্ব সংবাদ এবং সংবাদ পর্যালোচনা আপডেটেড এবং নিরপেক্ষ ছিল। রেডিও তেহরান শুনে তিনি ইরান এবং পার্শ্ববর্তী এলাকার বহু ঘটনার একটি পরিষ্কার চিত্র পান বলে চিঠিতে উল্লেখ করেছেন।
শ্রোতাবন্ধু জয়ন্ত চক্রবর্তীকে ধন্যবাদ অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লেখার জন্য। এবারে কয়েকজন ডিএক্সআর বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন, কোচবিহারের আমলাগুড়ি থেকে তপন বসাক, দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সেনাল, পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে শাহাদত হোসেন এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আজও রয়েছে একটি গান। পথ শিশুদের নিয়ে গানটি লিখেছেন ইমতিয়াজ মেহেদি হাসান আর সুর করেছেন হাবিব মুস্তফা। গানটি গেয়েছেন পরাণ।
সেই ছোট্ট শিশুটি পায়নি দুমুঠো ভাত আজ, অথচ তোমরা রঙিন নেশায় অবুঝের মতো সাজো। পথের ধারের সেই ছোট্ট শিশুটি পায়নি দুমুঠো ভাত আজ, অথচ তোমরা রঙিন নেশায় অবুঝের মতো সাজো।
শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
চাইনিজ চাউমিন মদ্যপানে ওড়াও হাজারো বিল, অথচ ওদের দু পয়সা দিতে কাঁদে তোমার দিল। দামি পোশাক আর হাত খরচায় হয় যত তোমার ব্যয়, ফুল বেচে আর ভ্যান ঠেলে এই তার ততটা। এই কি তোমার মানবতা, এই কি তোমার উদারতা, বলো এই কি তোমার মানবতা, কোথায় তোমার উদারতা। আকাশ চুম্বি গড়েছ বাড়ি, নেই মুখে সুখের হাসি, নিজ গৃহে তাই হয়েছ দেহায় গৃহহীন এক পরবাসী। খরচা হয়ে গেছে বিবেক তোমার বন্ধ চোখের পাতা, মানুষ মানুষের জন্য তবু ভুলে গেছ তুমি সেই কথা। এই কি তোমার মানবতা, এই কি তোমার উদারতা, বলো এই কি তোমার মানবতা, কোথায় তোমার উদারতা। পথের ধারের সেই ছোট্ট শিশুটি পায়নি দুমুঠো ভাত আজ, অথচ তোমরা রঙিন নেশায় অবুঝের মতো সাজো। এই কি তোমার মানবতা, এই কি তোমার উদারতা, বলো এই কি তোমার মানবতা, কোথায় তোমার উদারতা, এই কি তোমার মানবতা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 14 জুন সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। মতামত, নিখোঁজ আবু তাহা ও গুমের রহস্যভেদে সরকারের অনীহা, প্রথম আলো। মামলা করতে বাদীর এনআইডি বাধ্যতামূলক, হাইকোর্ট ইত্তেফাক। বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান, বললেন ওবায়দুল কাদের কালের কণ্ঠ। কিশোর গ্যাং লিডাররা ধরা ছোঁয়ার বাইরে, যুগান্তর। নাসিরউদ্দিন সহ 6 জনের বিরুদ্ধে পরিমনির মামলা, মানব জমিনের শিরোনাম। আমাদের নাম্বার ওয়ান ইস্যু, 11 লাখ রোহিঙ্গার প্রত্যাবর্তন, পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ প্রতিদিন। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কৃষক স্বার্থে লড়াই চলবে, সিঙ্গুর আইন পাশের 10 বছর পূর্তিতে টুইটে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকা। চলে যাচ্ছে রাজ্য সভাপতির পদ, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ, বাড়ছে জল্পনা আজকাল। কোনোদিন ভোটে জেতেননি, বিজেপি বিধায়ক করেছিল মুকুলকে তোপ শুভেন্দুর, সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশের রাজশাহী শহরে লকডাউনের চিত্র তুলে ধরে দৈনিক প্রথম আলো এক ফুল ব্যবসায়ীর বক্তব্য নিয়ে শিরোনাম করেছে, সরকার একটু খাবারের ব্যবস্থা করলে এখানে এসে বসতে হতো না। কি বলবেন আপনি এ খবর সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের রাজশাহী শহরের লকডাউন সম্পর্কে দৈনিক প্রথম আলো যে চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তা সত্যি আমি মনে করি বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষের জীবনের বাস্তবতা ফুটে উঠেছে এর মাধ্যমে। এই প্রতিবেদনে সুশীল গুপ্ত নামে একজন ফুল ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে শিরোনাম করা হয়েছে যে সরকার যদি ভাতের ব্যবস্থা করত তাহলে এখানে আসতে হতো না, অর্থাৎ এই লকডাউন ভেঙে এই ফুল নিয়ে বসতে হতো না, এইরকম চিত্র আসলে বাংলাদেশের বহু জায়গার বহু মানুষের, বিশেষ করে পল্লী এলাকার লোকজন অনেক সংকটের ভেতরে, তাতে কোনো সন্দেহ নেই। শহরের যারা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এইরকম মানুষ, তাদের যে কি একটা পরিস্থিতি হয়েছে এই করোনা ভাইরাসে লকডাউনের কারণে তা বলে শেষ করা যাবে না। আন্তর্জাতিক অঙ্গনে যে প্রভাব পড়েছে তার প্রভাব বাংলাদেশেও পড়বে, এটাই স্বাভাবিক। এবং বাংলাদেশ যখন লকডাউন দিচ্ছে তখন কিন্তু উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দিতে পারবে না বা পারছে না। কারণ হচ্ছে যে উন্নত বিশ্বের অর্থনৈতিক শক্তি আর আমাদের অর্থনীতির অবস্থা কিন্তু একলা। তারা লকডাউন দিয়ে দিচ্ছে, জনগণকে মাথা পিছু খরচের বাবদ একটা টাকা বরাদ্দ দিয়ে দিচ্ছে সরকারের কোষাগার থেকে। বাংলাদেশের সরকারের পক্ষে তা কিন্তু করা সম্ভব না। সবকিছু মিলে দৈনিক প্রথম আলো যে শিরোনাম, সে শিরোনাম দেশের বাস্তব চিত্র তুলে ধরেছে বলে আমি মনে করি।
ইসরায়েলের পরমাণু চুল্লিগুলোর উপর নজরদারি করতে জোরালো আহ্বান জানিয়েছে কাতার। এই আহ্বানের গুরুত্ব কি?
জি, ইহুদিবাদ ইসরায়েলের পরমাণু কর্মসূচির ব্যাপারে নজরদারি জোরদার করতে মধ্যপ্রাচ্যের দেশ কাতার যে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র প্রতি, সেই আহ্বান খুবই যুক্তিযুক্ত। কাতারের এই আহ্বানের বিশেষ দুটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে যে যখন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদানের মতো দেশ ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের পদক্ষেপ নিয়েছে, ঠিক তখনই তাদেরই প্রতিবেশী দেশ কাতার, সেই দেশ কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং দেশটি সম্প্রতি বলেছে যে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দখলদারিত্ব মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করার প্রশ্নই ওঠে না। একই ধরনের বক্তব্য দিয়েছে কুয়েত, সেখানে সৌদি আরবের অবস্থান কিছুটা ইসরায়েলের পক্ষে। তো কাতারের এই যে ইসরায়েল বিরোধী অবস্থান, আজকের এই বক্তব্যের মাধ্যমে সেটি আরো শক্ত হয়ে দেখা দিল। তৃতীয় যে গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে যে কাতার কিন্তু বিশ্বের অন্যতম প্রধান ধনী দেশ, পাশাপাশি উন্নত বিশ্ব অর্থাৎ পশ্চিমা বিশ্বের সাথেও কাতারের যোগাযোগ কিন্তু ভালো। ইসরায়েল প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে ইসরায়েলের গোপন কর্মসূচির ব্যাপারে নানা রকমের কথা বলে এসেছে, কিন্তু কেউ ইরানের কথাই কর্ণপাত করেনি। এই কারণে যে ইরান যেহেতু ইসরায়েল বিরোধী একটি দেশ, সেই কারণে কেউই এর গুরুত্ব দেয়নি। অন্যদিকে ইসরায়েল হচ্ছে পশ্চিমা দেশগুলোর একেবারে পোষ্য পুত্রের মতো। কিন্তু কাতারের আহ্বান আন্তর্জাতিক বিশ্বকে কিছুটা হলেও আলাদা করে নাড়া দেয়।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব কাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কৃষক স্বার্থে লড়াই চলবে, সিঙ্গুর আইন পাশের 10 বছর পূর্তিতে টুইটে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে কৃষকদের স্বার্থে লড়াই চলবে। আজ এক টুইটে কৃষকদের দাবি আদায় এবং তাদের জীবনযাত্রার পরিবর্তনে নিজের লড়াইয়ের কথা স্মরণ করেছেন মমতা। তিনি কৃষকদের প্রতি নরেন্দ্র মোদীর উদাসীনতার কথাও তুলে ধরেছেন। সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম, মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চাই টুইট করে মুকুল ঘনিষ্ঠ বিজেপি নেত্রীর দলত্যাগ। এই খবরে লেখা হয়েছে, অতি অল্প সময়ের মধ্যে তালিকাটা ক্রমশই দীর্ঘ হচ্ছে। মুকুল রায় বিজেপি ছাড়তেই একে একে দলত্যাগ করে ঘাসফুল শিবিরে ঝুঁকছেন দলের একাধিক নেতা নেত্রী। এবার সেই তালিকায় নাম লেখালেন রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক তথা আইনজীবী দেবজ্ঞানী দাশগুপ্ত। সোমবার সকালে তিনি টুইট করে গেরুয়া শিবিরের যাবতীয় পদে ইস্তফার কথা প্রকাশ করেন। সেই সঙ্গে এও লেখেন, বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাই দলবদলের সিদ্ধান্ত। দেবজ্ঞানীর পদত্যাগ নিয়ে এখনও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। কয়েকদিন আগেই বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মুকুল রায়, ফিরে গেছেন পুরনো ঘরে। স্বাভাবিকভাবেই তা নিয়ে বিজেপির অনেক নেতাই ক্ষোভ উগড়ে দিয়েছেন। সেই তালিকায় এবার নাম জুড়ল মুকুল রায়ের দীর্ঘদিনের সহযোদ্ধা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। সুকৌশলে কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে কটাক্ষ করে তিনি বললেন, মুকুল দা কোনোদিনই ভোটে জেতেননি, বিজেপি বিধায়ক করেছিল। সংবাদ প্রতিদিনে এ খবরটি ছাপা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও কয়েকটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ইরানি জনগণের একদিনের জন্য নিষেধাজ্ঞার আওতায় থাকা উচিত নয় বলেছেন প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচি। ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচির উপর নজরদারি করতে IAEA-র প্রতি কাতারের জোরালো আহ্বান। বাংলাদেশে কোথাও করোনার সংক্রমণ বাড়লে ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং বাংলার মানুষকে আমরা পরাধীন করতে দেব না, বিজেপি সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি। এবারে আরও কিছু খবর। ইরাকের উত্তরে আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী তাদের অভিযান জোরদার করেছে। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা PKK গেরিলাদের উৎখাতের নামে ওই অভিযান চালাচ্ছে। অভিযানের অংশ হিসেবে তুর্কি সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে একটি গাড়ির উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তাতে চার ব্যক্তি নিহত হয়। কুর্দিস্তানের সুলাইমানিয়া প্রদেশের আলশো এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় মেয়রের উদ্ধৃতি দিয়ে কুর্দি ভাষার টেলিভিশন চ্যানেল রুদাও জানিয়েছে, কানি এবং দেগা অঞ্চলের মধ্যবর্তী গ্রামে এই হামলা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে দেশে তৈরি দেনা এবং শাহিন নামে দুটি জাহাজ যুক্ত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট হাসান রুহানি জাহাজ দুটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হুসাইন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।